17 মার্চ 2017, তর্জুমান আকাবির আরিফ বিল্লাহ, শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাত হুম এর জুমার পূর্বের বয়ান।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم قرآن الكريم مهان رب العالمين بلنج نشان ده رسول الله صلى الله عليه وسلم جيبان دیگ دیگان ته تمہادر جنو সুন্দর উত্তম এবং নিখুঁত নির্দাক কামেল নমুনা মজুদ। এই আয়াতে পাকের মূল মর্ম হল এই যে আসমান থেকে আল্লাহ পাক যে ওহী এবং দিন বা ইসলাম দান করলেন এটার পূর্ণাঙ্গ নমুনা আল্লাহ পাক বানাইছেন রসুল্লাহ সাল্লাহ তাল সাল্লামকে। সকল আমলে সকল কাজে সব কিছুতে তিনি নমুনা। নামাজের উজুর মধ্যে তিনি নমুনা, নামাজের ক্ষেত্রেও তিনি নমুনা। হজ ওমরা রোজা যে কোনো আমলের ক্ষেত্রে তিনি নমুনা। তো তার মানে যখন জীবনে যেই কাজটা যে অবস্থাটাই আমাদের সামনে আসে আমরা যেন রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী সাল্লামের জীবন থেকে সেটার নমুনা খোঁজ করি এবং সেই নমুনা মোতাবেক জীবন আমরা গঠন করি। আল্লাহ পাক জাল্লা জাল্লাহু আম্মানা বলো সেটাই চান। আরেক আয়াত আল্লাহ পাক বলছেন যে সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা, যে আল্লাহ পাকের রং তোমরা তালাশ করো, আল্লাহ পাকের রঙে নিজের জীবনটাকে রঞ্জিত করো। ওমান আহসানু মিনাল্লাহ সিবগা, আল্লাহর থেকে সুন্দর রঙওয়ালা আর তোমরা কোথায় পাবে? তো আল্লাহ পাকের রং কি? মুফাসসিরিন কেরাম লিখছেন যে আল্লাহ পাকের রং বলতে আল্লাহ পাকের দিনকে বোঝানো হয়েছে, যে আল্লাহর দিন ধরো এটাই আল্লাহ পাকের পছন্দের রং। আর এই যে একটু আগে আয়াতে পাক বললাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, এই আয়াতে পাক আবার আল্লাহ পাক বলছেন সুন্দর রং এবং সুন্দর নমুনা আমার রসুলের জীবনের নমুনা। এতে বোঝা গেল মুকাম্মাল দিন, পূর্ণাঙ্গ দিনের নমুনা রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী আসাল্লাম। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে আমার দিনকে তোমাদের জন্য মুকাম্মাল কমপ্লিট করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং যে দিন নামক এবং আমার রসুলের নবুয়ত এটাকে পূর্ণাঙ্গ করলাম। আতমামতু আলাইকুম নিয়ামাতি, যে আমার যে নিয়ামত ছিল নবুয়তের ধারার মাধ্যমে নবী পাঠানোর মাধ্যমে তোমাদের জন্য যে নিয়ামত দেওয়ার ছিল সেটাকে আমি একদম পূর্ণাঙ্গ রূপ দান করলাম। রযিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসাবে আমি পছন্দ করলাম তোমাদের জন্য। মানে ইসলাম ব্যতীত আর কোনো দিন আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না। অন্য আয়াত আল্লাহ পাক বলছেন যে ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু মিনহু, যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি কেউ অনুসরণ করে কশ্চিনকালে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু ইসলাম মোতাবেক দিন মোতাবেক জীবন গঠনের আমাদেরকে তৌফিক দান করেন, এবং আল্লাহর পছন্দের রং ধরার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জীবনের পূর্ণাঙ্গ নমুনা অনুসরণ করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য নিজেরা যখন আমল করি সবগুলো আমলের ক্ষেত্রেই এই ফিকির থাকা জরুরি যে আমার এই আমলটা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের আমলের সঙ্গে মিলল কি না, যদি মিলে তো সেটা জান্নাতের আমল, যদি না মিলল তো সেটার ভিতরে আল্লাহ পাকের সন্তুষ্টির কোনো ওয়াদা নেই। এজন্য উজু শুরু করলাম তো উজু কীভাবে করব, সুন্নত মোতাবেক উজু করি যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম উজু শিক্ষা দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরবর্তী যুগে এই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম থেকে দেখা উজু নিজেরা আমলের মাধ্যমে অন্যদের দেখাইতেন এবং উজু শেষে বলতেন ঠিক এমনই ছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উজু, শুরু থেকে শেষ পর্যন্ত সেভাবে তারা উজু করে দেখাইতেন। আবার নামাজ পড়তেন, অন্যরা সাহাবিদের নামাজ দেখতে থাকতেন। যখন নামাজ পূর্ণাঙ্গ পড়া হয়ে গেল তো এক এক সাহাবি বলতেন যে ঠিক এমনটাই ছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের নামাজ। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু তারা উজু শিক্ষা দেওয়ার উস্তাদ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। কোনোখানে কোনো জায়গাতে গেলেই তারা লোকদেরকে উজু শিক্ষা দিতেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম জায়গায় জায়গায় নামাজ পড়তেন, আর নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়লেন নফলের নিয়তে, পড়লেন নামাজ পড়েই বলতেন যে আনা আসবাহুকুম সালাতান বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের একদম নিকটবর্তী হলো আমার নামাজ, আমার নামাজ তার নামাজের সঙ্গে খুব মিলে, আসবা এনে খুব মিলে আমার নামাজ তার নামাজের সঙ্গে। তো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নমুনাটা নিজেদের জীবনে এইভাবে ধারণ করছেন। তো হাত ধোয়া, উজুর শুরুতে তিনবার হাত ধোয়া কবজি পর্যন্ত, এটা সুন্নত। এটা যখন করে মানুষ তো ওই হাতের যে গুণাগুলো আছে সেগুলো জোরে পড়ে যায়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্দা যখন উজুর মধ্যে যে আমল করে যে অঙ্গ ধুইতে থাকে ওই অঙ্গের গুণাগুলো ঝরে পড়ে যায়। যখন চেহারা ধোয়, চেহারার সুন্নত মোতাবেক যখন উজুর মধ্যে চেহারা ধুইতে থাকে তো উজুর পানির সঙ্গে চেহারার গুণাগুলো সব ঝরে যায়। যখন হাত ধোয় তো হাত ধোয়ার সাথে সাথে হাতের গুণাগুলো সব ঝরে যায়। যখন সে মাথা মশা করে মাথার দ্বারা এবং কানের দ্বারা যেসব গুণা হয়ে গেছে তো মাথা মশা করা কান মশা করার সাথে সাথে সেই গুণাগুলো ঝরে যায়। যখন দুই পা ধোয় তো দুই পা ধোয়ার গুণাগুলো, পা ধোয়ার সাথে সাথেই ওই পানির সঙ্গে গুণাগুলো ঝরে যায়। যে যে পথে গুণার জন্য হাঁটছিল সেই সব গুণাগুলো ঝরে যায়। এভাবে যখন সে উজু একদম মুকাম্মল করে পূর্ণাঙ্গ উজু করে ফেললো তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুটা যেরকম নিষ্পাপ এই উজুওয়ালা তেমনি নিষ্পাপ হয়ে যায়। কারণ একজন মুমিন তো জীবনে এরকম গুনাহ করার প্রাণ পরিকল্পনা থাকবে না, তার গুনাহ করার জন্য রুটিন থাকে না যে আমি এই গুনাহ করব, ওই গুনাহ করব, ওই গুনাহ করব। ঈমানওয়ালার শানই হলো গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। এরপরে নামাজ পড়তে যখন আসলো তো এখন উজু করতেছে, উজু করার সময় তার অন্তরে অনুতাপ অনুশোচনা, তার লজ্জা অনুতাপ ভিতরে সক্রিয় আছে। তো যে সকল গুনাহ এই পর্যন্ত সংগঠিত হয়ে গেছে যে যদি সে সত্যিকার ঈমানওয়ালা হয়, তার ঈমানের চেতনা ভিতরে জাগ্রত থাকে, উজুর সঙ্গে সঙ্গে তার সবগুলো গুনাহ থেকে তওবাও সে হইতে থাকে, তো তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। তো উজুর দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ হয়। উজু চলতে থাকে, অন্তরে তওবা চলতে থাকে আর বাইরে উজু চলতে থাকে, একসঙ্গে দোনো রকমের গুনাহ সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। উজু খতম হয়ে গেল তো সব গুনাহ থেকে এক বান্দা পবিত্র হয়ে যায়। এক একটা আমলই এরকম যে এক একটা আমল বান্দাকে গুনাহ থেকে পবিত্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিতে থাকতেন, নামাজ কিভাবে পড়া, নামাজ এইভাবে পড়া যে একদম পূর্ণাঙ্গভাবে নামাজ আল্লাহ পাকের জাতের দিকে মনোযোগ, আল্লাহর দিকে ধ্যান থাকে পূর্ণ, আল্লাহ আমার সামনে, আমি আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের ইবাদত করতেছি, অন্তরে ধ্যান থাকলে নামাজ কত সুন্দর হবে। অন্তত পক্ষে নামাজের এই এক একটা আমলের দিকে ধ্যান কায়েম থাকা চাই, নামাজের এক একটা আমলের দিকে, যখন যে আমল করি সে আমলের দিকে ধ্যান একদম কায়েম থাকে। আমার কেরাত পড়তেছি, কেরাতের দিকে পূর্ণ মনোযোগ, আমি তসবি পড়তেছি সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আলা, এই তসবির শব্দগুলোর দিকে পূর্ণ মনোযোগ, আত্তাহিয়াত পড়তেছি আত্তাহিয়াতের দিকে পূর্ণ মনোযোগ, এরকম দোয়ায় কুনুত পড়তেছি দোয়ায় কুনুতের এক একটা শব্দ বাক্যের দিকে পূর্ণ মনোযোগ। আর যদি অর্থ জানা থাকে তো অর্থ অর্থের দিকেও মনোযোগ রাখা, তো আল্লাহ আমাকে দেখতেছেন সেদিকে মনোযোগ রাখা, অথবা যে যা পড়তেছি নিজের জবানের দ্বারা নামাজের মধ্যে সেই এক একটা দোয়া কালাম তসবি কেরাত এর এক একটা শব্দ এক একটা বাক্যের দিকে মনোযোগ রাখা, অথবা যা পড়তেছি জবানে নামাজের মধ্যে তার অর্থ এবং মর্মের দিকে মনোযোগ রাখা। এইভাবে যদি নামাজ পড়া হয় এটা খুশুওয়ালা নামাজ। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে বান্দারা নামাজের মধ্যে খুশুওয়ালা তারা কামিয়াব বান্দা। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, এর সঙ্গে আরো গুণাবলীর কথা আছে। এটা এক নম্বর হলো খুশু, যে সকল বান্দা নামাজ পড়ে আল্লাহ পাকের সামনে ভয়ওয়ালা দিল নিয়া, আল্লাহর মহব্বতওয়ালা দিল নিয়া এবং আল্লাহ পাকের সামনে বিগলিত প্রাণ নিয়া, আর সে আল্লাহ পাকের ভয়ের কারণে অন্তর থেকে তার তওবাও জারি থাকে। যখন বান্দার ভয় থাকে অন্তরে তো তখন তার ভিতরে তওবাও খুদ বখুদ পয়দা হয়। আলাম ইয়াল্লাযীনা আমানু, যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে ইমানওয়ালাদের কি সময় হয় নাই, তাই যে এখনও তাদের প্রাণ বিগলিত হইতে শুরু করে। ফুজাইল ইবনে ইয়াজ তখন পর্যন্ত ডাকাতিতে অভ্যস্ত ছিলেন, তিনি এক ডাক দিয়ে উঠলেন, চিৎকার দিয়ে উঠলেন এবং বললেন বালা কদ আন, নিঃসন্দেহে সময় হয়ে গেছে, হ্যাঁ আল্লাহর ভয়ে হৃদয় মন বিগলিত হওয়ার। তো তিনি তওবা করলেন। তো নামাজ এভাবে পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ যখন পড়ো তো তুমি মনে করবে যে আমার জীবনের শেষ নামাজ। ইযা কুমতা ফি সলাতিকা ফসল্লি সলাতা মুআদ্দিন, নামাজ যখন পড়ো তো ধ্যান করো যে আমার এই নামাজের পরে আর কোনো নামাজের সুযোগ আমার হবে কিনা, এইভাবে নামাজের প্রতি মনোযোগ রাখা। আর ওই সকল মানুষ যারা জীবনে গুনাহের মধ্যে একদম ডুবে থাকে, তো নামাজে দাঁড়াইলেও সে নামাজের পূর্ণ স্বাদ মজা পাওয়া যায় না। কিন্তু যে সকল মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা গুনাহ থেকে বাঁচার জন্য ফিকির করে, চোখ হেফাজত করে, জবান হেফাজত করে, কান হেফাজত করে এবং শরীয়ত সম্মত পর্দা করে, তো যখন সব রকমের গুনাহ থেকে মানুষ দূরে থাকে, এই মানুষটা যখন নামাজে দাঁড়ায় তো আল্লাহ পাকের সীমাহীন নূর তার অন্তরে অনুভব হইতে থাকে। এই সেজদা করে সেজদার মধ্যে নূরই নূর এর মধ্যে ডুবে যায়। তো নামাজ মস্ত বড় নেয়ামত, মস্ত বড় দৌলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষুর শীতলতা তো নামাজের মধ্যে, নামাজ পড়লে চক্ষু শীতল হয়ে যায়, এসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ছিল। এই কথা তিনি তখন বলছেন যখন শেষ সময়, জীবনের শেষ সময়গুলোতে যখন তিনি একদমই বেশি রকমের অসুস্থ, নামাজে যাওয়াও সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরও তিনি ছটফট করেন নামাজে যাওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি তো নিজের থেকে উঠতেও পারেন না বিছানা থেকে, তো এই মুহূর্তে আপনি এই ইশারা ইশারা ঘরের মধ্যেই নামাজ পড়ে নিলে হতো না, যতটুকু পারেন যেভাবে পারেন বসে পারেন শুয়ে পারেন আপনি আপনার মতো করে এখানে নামাজ পড়ে নিতেন, এখানে মসজিদে এখন যাবেন কিভাবে, আপনি তো উঠতেই পারেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইজনকে ডাকাও যারা ধরে ধরে আমাকে মসজিদে নিয়ে যাবে, এবং তিনি ওই ক্ষেত্রেই বললেন জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে তো আমার চক্ষুর শীতলতা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এখন এই উম্মতের মধ্যে কিছু লোক আছে যারা এরকম পীর ফকিরদের কাছে গিয়া মুরিদ হয়, পরে সেখানে নাকি নামাজ মাফ হয়ে যায়। ইয়া আল্লাহ, কোরআন শরীফে রব্বুল আলামিন নামাজ পড়তে আদেশ করেন, বারবার আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে নামাজের কথা বলেন। এক তো কোরআন তো হেদায়তের কিতাব, যে হেদায়তের উপর জীবন গড়লে মানুষ জান্নাতে যাবে। কোরআন নামাজের কথা বলে, কোরআন যাকাতের কথা বলে, তো কোরআন রোজার কথা বলে। তো এখানে কিভাবে নামাজ মাফ হয়ে যায়, কিভাবে রোজা বা যাকাত মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা কখন মাফ করার ঘোষণা দিলেন? দ্বিতীয় হলো যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য দ্বীনের মডেল নমুনা বলছেন, যে নবী যেভাবে জীবন কাটান, জীবন গড়েন, সেভাবে তোমরা জীবন গড়বে, সেই জীবনটা কাটাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তো কোনোদিন এক ওয়াক্ত নামাজও বাদ দেন নাই, কোনো নামাজ বাদ দেন নাই। এবং একবার সফরের মধ্যে, একবার না বরং একাধিকবার সফরের মধ্যে এমনটা হয়ে গেছিল যে রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে নিয়ে ঘুমিয়ে পড়ছেন, একজনকে জিম্মাদার বানাইছেন যে তুমি আমাদেরকে ফজরের নামাজের সময় জাগায় দিবা। এ থেকে প্রমাণিত হয় যে সকল মানুষ ঘুম থেকে জাগতে পারবে না বলে মনে হয়, তো কাউকে দায়িত্ব দিয়ে শুয়ে গেলে ভালো, যে ভাই আমাকে নামাজের সময় জাগায় দিন। এই হাদিসে পাক থেকে এটা প্রমাণিত হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেছেন, সাহাবায়ে কেরাম শুয়ে গেছেন, যিনি পাহারাদার তিনি পাহারা দিতে থাকছেন, এই উদ্দেশ্যে যে ফজরের সময় হয়ে গেলে সময় মতো তিনি তাদের সকলকে জাগাবেন, সকলে উঠবেন, উজু করবেন, তো নামাজ আদায় করবেন। কিন্তু যাকে পাহারাদার নিযুক্ত করা হলো তারও হঠাৎ এমন অনিচ্ছাকৃতভাবে ঘুম আসছে, তার কোনো খবরই নেই, একদম বেহুশ ঘুমিয়ে গেছেন। তো সর্বপ্রথম সূর্য উদয় হওয়ার পরে যখন শরীরে রোদ পড়তেছে, সেই রোদের তাপে সর্বপ্রথম যার ঘুম ভাঙলো তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকলকে ডাকলেন, সকলে উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো, এখানে তো শয়তান আসছে মনে হয়, তো চলো আমরা এখান থেকে দূরে যাই। তো এক জায়গায় গিয়ে ফের সেখানে বললেন সকলে উজু করো, সকলে উজু করলেন, উজু করার পরে তখন সেখানে আজান হলো, একামত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হলেন এবং জামাতের সাথে ফজরের নামাজ কাজা করলেন। শুনতেছেন আপনারা? তারপরেও তো এমনটা বললেন না আমি নবী নামাজ মাফ হয়ে গেছে, তিনি নবী এবং সব নবীদের শ্রেষ্ঠ। তারপরে এতটা কামেল নবী যে তারপরে আর কোনো নবুয়তের দরজা খোলাই নেই, আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। যারা বিশ্বের যে কোনো প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করছিল সবগুলো মিথ্যাবাদী। এখনও মিথ্যা নবী এক এক জায়গার থেকে হঠাৎ এক এক সময় গজাইতে থাকে, কখনো কোনো পুরুষ মানুষ নবী হয়ে যায়, কখনো অর্থাৎ মেয়ে লোক নাকি ইদানিং নবী হওয়া আরম্ভ করছে, এরকম হইতে থাকে। আল্লাহ তাআলা সব গুমরাহী থেকে আমাদেরকে সব মুসলমানকে হেফাজত করেন। যারা জাহান্নামে যাইতে চায় তারা গুমরা লোকদের কথা শুনবে, আর যারা জান্নাতে যাইতে চায় তারা কোরআন ও হাদিসের হেদায়তের মোতাবেক চলবে, আর সে কোরআন ও হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হক্কানি উলামায় দ্বীন থেকে উম্মত নেবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে নামাজটা ছুটলো অনিচ্ছাতে, ইচ্ছাকৃতভাবে তো নামাজ ছুটে নেই, অনিচ্ছাকৃতভাবে ঘুমের কারণে নামাজ থেকে উঠতে পারেন নেই কেহই, কিন্তু সকলে সম্মিলিতভাবে সে নামাজ আদায় করলেন। নবীর নামাজ এত গুরুত্বপূর্ণ, নবীর জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ যে নামাজ ছুটলে কাজাও করতে হয়। এখন কিছু ভদ্রলোকেরা বলে যে যে নামাজের আর কাজাও নেই, যে এমনি হ্যাঁ না, যে নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় পরে আর কাজা করা লাগবে না। ওনাদের কাছে কোথায় ওহি নাজিল হয়েছে কি জানে? যেখানে অনিচ্ছাকৃত নামাজ ছুটলে সেটার পর্যন্ত কাজা করা লাগবে, ইচ্ছাকৃত ছুটলে তো আরো বেশি কাজা করা উচিত, কি কথা বোঝেন নাই? হ্যাঁ, কিন্তু এই যে সমস্ত হানাফি সাহাবি মালিকি হাম্বলি চার মজাহাবের বিশ্ববিখ্যাত ওলামায় দিন সকলে বলেন যে নামাজের কাজা করতে হবে, মজাহাব যারা মানেন না ওই সকল ভদ্র ভাইয়েরা তারা বলেন যে না নামাজের কাজা, নামাজ ছেড়ে দিলে কাজাও করতে হবে না। এদেরকে নিয়ে বড় পেরেশানি, আল্লাহ তাআলা এদের হাত থেকে উম্মতকে হেফাজত করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজের ছুটলো ঘুমের কারণে, এইরকম ঘটনা সফরের মধ্যে কোন মোট কয়বার ঘটছে জানেন আপনারা? হ্যাঁ, মুফতি শহীদুসালাম 5 বার। মুফতি শহীদুসালাম সব বুখারি শরীফ পড়ায়, তো তার খোঁজখবর আছে। মোট কয়বার ঘটছিল ভাই? 5 বার। 5 বার মানে লক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ পাক ইচ্ছা করলে নবীকে অবশ্যই জাগায় দিতে পারতেন, কিন্তু এই আল্লাহ পাক ঘুম থেকে জাগাইলেন না নবীকে যে ঘটনা ঘটুক, আর 5 বার ঘটলো, আর 5 বারই তিনি নামাজ কাজা করে দেখালেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য ফর্মুলা বয়ান করলেন, আদর্শ এবং মডেল বর্ণনা করলেন, যে আমলিভাবে তিনি মডেল দেখাইলেন এবং জবানিভাবে মৌখিকভাবে তিনি বললেন যে বললেন ঘুমের মধ্যে থাকার কারণে কারো যদি নামাজ ছুটে অথবা মনেই নেই, খেয়াল ছিল না, ভুলে ভুলে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, এমনটা যদি হয় তাহলে যখন ঘুম থেকে জাগলা, হ্যাঁ ফালিউসাল্লি ইযা যাকারা ইস্তাইকাজা, যখনই ঘুম থেকে জাগলা অথবা যখনই মনে ছিল না এখন মনে হলো, তো ওই সময় নামাজটা পড়ে ফেলো, ফাইন্না জালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে তোমার এই নামাজের ওয়াক্ত, এটাই নামাজের সময়। মানে এই নাম এই এই কারণে আল্লাহ পাক কোনো গুনাহও লিখবেন না, আল্লাহ তাআলা মাফ করে দিবেন বান্দাকে, আমার বান্দার মনে ছিল না। এবং এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কয়েকজনের ক্ষেত্রে আল্লাহ পাক গুনাহ লেখেন না, তার মধ্যে একজন হলো যে ভুলে যায়, মনে নেই, একদমই ভুলে গেছে, হয় না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এভাবে ঘুমন্ত লোক, ঘুমের মধ্যে কী হয়েছে কোনো খবরই নেই, ঘুমন্ত লোকের কী খবর আছে কিছুই জানে না সে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা বলে ঘুমন্ত লোক থেকে কোনো ঘুমের কারণে আমল ছুটলে সেটাকে বেকসুর গণ্য করেন রব্বুল আলামিন। হ্যাঁ, এক হাদিসে তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই বিষয়টাকে স্পষ্ট করছেন, লা তাফরিত ফিন নওম ইন্নামা তাফরিতু ফিল ইয়াকাজা, যে ঘুমের কারণে ত্রুটি হলে তার জন্য কোনো অপরাধ হবে না, হ্যাঁ জাগ্রত থাকা তুমি যদি নামাজ না পড়ো তাহলে সেটা তো নিঃসন্দেহে অপরাধ, সেটা তোমার ত্রুটি, সেটা তোমার অন্যায়। আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়ালু নামাজের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। তো উজুর ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নমুনা, নামাজের ক্ষেত্রে নমুনা, নামাজ তিনি কিভাবে শুরু করতেন, কিভাবে নামাজ পড়তেন, কিভাবে দো সুরা পড়তেন, কিভাবে সে রুকু করতেন, কিভাবে সিজদা করতেন। আমাদের এই যে দাওয়াতুল হকের উলামায়ে কেরাম দীর্ঘদিন থেকে জায়গা জায়গায় মসজিদে মসজিদে গিয়ে এলাকা এলাকায় গিয়ে লোকদেরকে নামাজ শিক্ষা দিতেন যে এইভাবে নামাজ পড়া চাই, নামাজ যদি সুন্নত মোতাবেক হয় সে নামাজ বড় দামি হয়, সে নামাজ হ্যাঁ বহুত দামি, নূরে নূরে পরিপূর্ণ হয়ে যায় অন্তর মানুষ যখন নামাজ পড়ে। তো যখন নামাজ পড়ে মানুষ সুন্নত মোতাবেক, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, দরিয়া থাকে, আর সে দরিয়ার মধ্যে 5 বার গোসল করো তাহলে কি দেহে কোনো ময়লা থাকবে? সাহাবা কেরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, তখন তো কোনো ময়লা থাকবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অনুরূপভাবে মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তো তার জিন্দেগিতে কোনো ময়লা থাকবে না। এই হাদিসে পাক থেকে প্রমাণ হলো নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। এবং কোরআন শরীফে খুদ রব্বুল আলামিন বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সব রকমের অশ্লীলতা এবং অন্যায় অনাচার থেকে দূরে রাখে, এগুলো থেকে শুরু থেকেই দূরে রাখে। আর যদি নামাজ পড়লো তো নামাজ পড়ার বরকতে ইন্নাল হাসানাত ইউজিবনা সাইয়াত, যখন আল্লাহ পাকের আদেশগুলো আল্লাহ তাআলার হুকুমগুলো বান্দা পুরা করে, এগুলোর কারণে অন্যান্য ভুল বিচ্যুতি যা ঘটে সেগুলো সব ধুয়ে সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ নামাজ পড়তে থাকে, ফজর পড়লো তো আবার জোহরও পড়লো, তো জোহর পড়ার সাথে সাথে ফজর জোহরের মধ্যখানের গুণাগুলো মাফ হয়ে যায়। জোহর পড়লো তো আবার আসর পড়লো, তো আসর পড়ার কারণে জোহর আসরের মধ্যকানের গুনাহসমূহ মাফ হয়ে যায়। আসর পড়লো আবার মাগরিব পড়লো, মাগরিব পড়ার কারণে আসর আর মাগরিবের মধ্যকানের গুনাহগুলো মাফ হয়ে যায়। মাগরিব পড়লো পরে এশাও পড়লো, তো এশা পড়ার সাথে সাথে মাগরিব এশার মধ্যকানের গুনাহসমূহ মাফ হয়ে যায়। আবার এশা পড়লো পরে ফজরের নামাজও পড়লো, তো ফজর এবং এশার মধ্যখানে রাত পর যা ভুল ত্রুটি গুনাখাতা হয়ে গেছে ওর দ্বারা, ফজর পড়ার সাথে সাথে সেগুলো মাফ হয়ে যায়। এবং রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমা পড়ে বান্দা, এক জুমা পড়লো তো পরের জুমাও পড়লো, দ্বিতীয় জুমা পড়লে তো এই এক সপ্তাহের মধ্যে যা গুনাখাতা হয়ে গেছে সেগুলো মাফ হয়ে যায়। মানে আলোচনা, আমি আলোচনা করতেছি এই বিষয়টা যে উজু করলে সব গুনাহ মাফ, নামাজ পড়লে গুনাহ মাফ, এক জুমার পরে আরেক জুমা পড়লে সব গুনাহ মাফ। কি আশ্চর্য আল্লাহ পাকের শরীয়ত, আল্লাহ পাকের দিন কত সুন্দর ভাই, শুনতেছেন আপনারা, ইসলাম কত সুন্দর। এজন্য এক বুজুর্গ বলেন যে ইসলামের মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ আমি দেখলাম, প্রতিটি অঙ্গের সৌন্দর্য আমাকে মুগ্ধ বিমোহিত করে এতটা, আর কোনো কোনো সৌন্দর্যের দিকে কারোর দিকে নজর তোলবার কোনো সুযোগই নেই, এত সুন্দর ইসলাম আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদেরকে দান করছেন। ইসলামের শুরু হলো কালেমা থেকে, কালেমা পড়ে এক আল্লাহকে বিশ্বাস করে তো বান্দা মুসলমান হয়ে যায়। সে কালেমা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্তর অন্তঃস্থল থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত, সে জান্নাতি হয়ে যায়। অন্তর অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সে জান্নাতি, মানে সে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না সে জান্নাতি না। বাস, সারা দুনিয়া সব ভালো কাজ করে, হাজার হাজার মানুষকে বিল্ডিং বানায় দেয়, হাজার হাজার মানুষের খানার ব্যবস্থা করে, হাজার হাজার রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে, এগুলো ভালো কাজ। কিন্তু ইমান এবং ইসলাম তার মধ্যে নাই যে ভালো কাজগুলোর যা ফলাফল পাওয়ার, পুরস্কার পাওয়ার আল্লাহ পাক এই অমুসলিমদেরকে দুনিয়াতে সেটা দান করে দেন। এই কারণেই হয়তোবা তাদের ধন সম্পদে অনেক অনেক রকমের বেশি সমৃদ্ধি এবং প্রাচুর্যের অধিকারী তাদেরকে হইতে দেখা যায়, অনেক ধন সম্পদ। অস্ট্রেলিয়া থেকে একবার এক দুস্থ মানুষ আসছে, তো কিছু ফল টল নিয়ে আসছে হাদিয়া। তা আমি বললাম যে এত বড় বড় ওই আঙ্গুর এক একটা, বলো হ্যাঁ ওখানের ফল টল এক একটা এরকম অনেক বড় বড় আকারের হয়, সুস্বাদু হয়। তা আমি ঝিমটে বসে থাকলাম আর ভাবলাম যে ইয়া আল্লাহ, যারা অমুসলিম তাদের দেশে এত ফল টল আর তা মজাদার বড় বড় কি বিষয়। তো পরে খেয়াল হলো যে ও হো, যে যারা এই অমুসলিম দুনিয়ার লোক তারা যা কিছু ভালো কাজ করবে তার বিনিময় আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবেন। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন স্পষ্টভাবে এক হাদিসে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, যে দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা জেলখানার মতো, মুমিন এখানে স্বাধীনভাবে চলে না, যে আল্লাহ পাকের হুকুমের দ্বারা বেষ্টিত এবং আল্লাহ পাকের হুকুমের সীমার মধ্যে আবদ্ধ থেকে চলে, স্বাধীন এবং স্বাধীন থাকতে পারে না। কিন্তু ও জান্নাতুল কাফের, আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে বলছেন কাফেরের জন্য যা দুনিয়াই হলো জান্নাত, এখানে তাদের সুখের জায়গা, আরামের জায়গা, খাওয়ার জায়গা, আনন্দের জায়গা, ফুর্তির জায়গা, সব কিছুর জায়গা এখানে। এবং ভালো কিছু করলে সেটার বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দিয়ে দেন। কিন্তু মুমিনদের আল্লাহ পাক দান করবেন সব আখিরাতের জীবনে, পরকাল জীবনে, এবং অনন্তকাল পর্যন্ত সেটা ভোগ করতে থাকবে, কোনো শেষ নাই, অনন্তকাল অফুরন্ত নেয়ামত সে ভোগ করতেই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে জিন্দেগি দেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। তো এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি ইমানের সাথে মৃত্যুবরণ করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কালেমা পড়লো, ইন্তেকাল হয়ে গেছে, কালেমা মৃত্যুর সময় কালেমা মুখে পড়া জরুরি না। হ্যাঁ, কালেমা যদি অন্তরেও থাকে বস সে পাক্কা মুসলমান। অনেকে মৃত্যুর সময় হলে তখন জোরে জোরে চিৎকার দেয় আর বলতে থাকে পড়েন কালমা, পড়েন পড়েন কালমা পড়েন। আরে ভাই, এখন কালমা পড়া কালমা পড়ানোর সময় না, এই সময় নিয়ম হলো তার পাশে বসে বসে জোরে জোরে কালমা পড়তে থাকা। পড়তে থাকলে তার শুনতে শুনতে হয়তো তিনি আওয়াজ সহকারে পড়বেন, নাহলে নিঃশব্দে পড়বেন অথবা অন্তরের ধ্যানের মধ্যে পড়বেন, যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। তো উজুর দ্বারা গুনাহ মাফ হয় সব, নামাজের দ্বারা সব গুনাহ মাফ হয়। হ্যাঁ, আর রমজান মাস রোজা রাখে, রমজানের বরকতে সব গুনাহ মাফ হয়ে বান্দা একদম পাক পরিষ্কার হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসু রাজা কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো গালাগালি, হ্যাঁ, ঝগড়া ফসাদ ইত্যাদি করে নেই, গুনার কাজ করে নেই, এভাবে ফিরে হজ করছে, তো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়েছে ফিরে আসে। হজের দ্বারা এত এত বড় ফজিলত অর্জন হয়। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের কদর করি, ইসলামের নেয়ামতের কদর করি, যতটুকু সম্ভব নিজেকে সংযত বানানোর দিনরাত চেষ্টা করি, হারাম দুনিয়া থেকে নিজেকে দূরে রাখি। আমার এই জীবনটাই শেষ না, এর পরকাল জীবন তো আছে সামনে, সেই অনন্ত জীব অনন্তকালের জীবনে আমি যেন সুখী হই এবং সেখানে আমার কোনো আজাব ভোগ করতে না হয়, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ ইসলামের উপরে আমলের জজবার তৌফিক আমাদের দান করেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের পবিত্র জীবনকে চোখের সামনে রাখার তৌফিক দেন। আর রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জীবনের ব্যাখ্যা এটা ওলামায়ে দিন থেকে শেখার তৌফিক দেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرانتو تھے کے نیومی تو نیز نیز موبائلیر ہواٹس اپے پاور جننو جگازوک کرو نئی نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیب بیان شنار لنک mixlr.com/khanka-bd سپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হলো আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।